আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা রুটি সম্মান, এই বিষয়বস্তু ফয়জানে সুন্নাত প্রথম খণ্ড 197 থেকে 214 পৃষ্ঠা হতে নেওয়া হয়েছে। আত্তারের দোয়া। হে মুস্তফার প্রতিপালক, যে কেউ এই রুটি সম্মান পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে তাকে বরকতময় হালাল ও সহজভাবে রিজিক দান করো, আর তার উপর সব সময়ের জন্য সন্তুষ্ট হয়ে যাও। আমিন বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দরুদ শরীফের ফজিলত। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন লোকদের মধ্যে আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর অধিকারে দরুদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যদি নানা প্রকারের খাবার যেমন জর্দা, পোলাও ও আচার ইত্যাদি একই থালায় থাকে, তবে এই অবস্থায় অপর দিক থেকে নেয়ারও অনুমতি রয়েছে। যেমন হযরতে সাইয়েদুনা ইকরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একখানা থালা পেশ করা হলো, যাতে অনেক সরিদ অর্থাৎ ঝোল মিশ্রিত রুটির টুকরো ছিল। আমরা তা থেকে খাচ্ছিলাম, আমি নিজের হাত থালার পাশগুলোর এদিক সেদিক দিচ্ছিলাম। তখন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ইকরাস, একই জায়গা থেকে খাও, কেননা এটা একই ধরনের খাবার। অতঃপর আমাদের নিকট রেকাবি আনা হলো যাতে বিভিন্ন ধরনের তাজা খেজুর ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থালার চতুর্দিকে যাচ্ছিল আর ইরশাদ করলেন, হে ইকরাস, যেখান থেকে ইচ্ছে হয় খাও, কেননা এগুলো অর্থাৎ খেজুরগুলো বিভিন্ন ধরনের। পাঁচ আঙ্গুলে খাওয়া গ্রাম্য লোকদের রীতি। হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুল ও শাহাদাত আঙ্গুলের দিকে ইশারা করে বললেন, এই দুই আঙ্গুল দিয়ে খেও না, বরং এগুলো পার্শ্ববর্তী মধ্যমা আঙ্গুল মিলে তিন আঙ্গুল দিয়ে খাও, কারণ এটা সুন্নত, এবং পাঁচ আঙ্গুল দিয়ে খেও না, কেননা এটা গ্রাম্য লোকদের রীতি। শয়তানের খাওয়ার পদ্ধতি। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে তাজেদারের রিসালাত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক আঙ্গুল দিয়ে খাওয়া শয়তানের ও দুই আঙ্গুল দিয়ে খাওয়া অহংকারীদের এবং তিন আঙ্গুল দিয়ে খাওয়া আম্বিয়া আলাইহিমুস সালামের নিয়ম। তাজেদারের রিসালাত শাহিনশাহে নবুয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মুবারক চার আঙ্গুল দিয়েও খাবার খেতেন। তিন আঙ্গুল দিয়ে খাওয়ার পদ্ধতি। প্রিয় ইসলামী ভাইরা, তিন আঙ্গুল দিয়ে খেলে লোকমা ছোট ভাবে তৈরি হবে, ছোট লোকমা চিবানো সহজ হবে, যতটুকু ভালোভাবে চিবানো হবে ততটুকু মুখ থেকে বের হওয়া হজমকারী লালা তাতে মিশবে আর এভাবে খাবার তাড়াতাড়ি হজম হবে। হযরতে সাইয়েদুনা মোল্লা আলী কারী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, পাঁচ আঙ্গুলে খাওয়া লোভীদের আলামত। রুটি তিন আঙ্গুল দিয়ে খাওয়া অধিক কষ্টও নয়, শুধুমাত্র সামান্য মনোযোগের প্রয়োজন রয়েছে। তবে ভাত তিন আঙ্গুল দিয়ে খেতে সামান্য অসুবিধা হয়ে থাকে, কিন্তু মাদানী চিন্তাধারার অধিকারী সুন্নতের প্রেমিকদের জন্য এটাও কোনো কঠিন বিষয় নয়। নিশ্চয়ই সুন্নতের মধ্যেই শ্রেষ্ঠত্ব রয়েছে। বড় লোকমার লালসায় পাঁচ আঙ্গুল দিয়ে খাওয়ার পরিবর্তে প্রশিক্ষণের জন্য ডান হাতের অনামিকা অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের পার্শ্ববর্তী আঙ্গুলকে বাঁকা করে তাতে রাবার ব্যান্ড পরে নিন, অথবা রুটির একটি টুকরো কনিষ্ঠ এবং অনামিকা আঙ্গুলে রেখে হাতের তালুর দিকে চেপে ধরুন। যদি সত্যিকারের আন্তরিকতা থাকে তবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল তিন আঙ্গুল দিয়ে খাওয়ার অভ্যাস হয়ে যাবে। যখন তিন আঙ্গুল দিয়ে খাওয়ার অভ্যাস হয়ে যাবে তখন আর রাবার ব্যান্ড ও রুটির টুকরো হাতের তালুর দিকে চেপে ধরার প্রয়োজন হবে না। যদি ভাতের দানা আলাদা আলাদা থাকে ও তিন আঙ্গুলে সেগুলো লোকমা তৈরি না হয়, তবে তখন চার বা পাঁচ আঙ্গুল দিয়ে খেয়ে নিন। কিন্তু এ সতর্কতা জরুরি যে হাতে তালুতে যেন না লাগে, এমনকি আঙ্গুলগুলোর মূল অর্থাৎ গোড়া পর্যন্ত যেন না লাগে। চামচ দিয়ে খাবার ঘটনা। ছুরি, কাটা চামচ ও চামচ দিয়ে খাওয়া সুন্নত পরিপন্থী। আমাদের পূর্ববর্তী বুজুর্গরা চামচ দিয়ে খাওয়া থেকে বেঁচে থাকতেন, কারণ রাসূল আকরাম শাহিনশাহ বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিন আঙ্গুলে খাওয়ার প্রমাণ রয়েছে। হযরতে সাইয়েদুনা ইমাম ইব্রাহিম বাজুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার আব্বাসী খলিফা মামুনুর রশিদের সামনে চামচ সহকারে খাবার পেশ করা হলো। ওই সময়ের প্রধান কাজী হযরতে সাইয়েদুনা ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে কোনো বাদ, আর নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি। হে খলিফা, এ আয়াতে কারিমার তাফসিরে আপনার দাদা যান হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি তাদের জন্য আঙ্গুল সৃষ্টি করেছি যা দিয়ে তারা খাবার খায়। তখন তিনি চামচ পরিত্যাগ করে আঙ্গুল দিয়ে খাবার খেলেন। চামচ দিয়ে কখন খেতে পারবেন? প্রিয় ইসলামী ভাইরা, যদি খাদ্যই এরকম হয় যেমন ফিরনি অথবা পাতলা দই ইত্যাদি যা আঙ্গুল দিয়ে খাওয়া সম্ভবপর নয় এবং পানও করা যায় না, কিংবা হাতে আঘাত বা হাত ময়লাযুক্ত ও ধোয়ার জন্য পানি সহজলভ্য না হয়, তখন প্রয়োজন বশত চামচ ব্যবহারের অনুমতি রয়েছে। অনুরূপভাবে মাংসের রান্নাকৃত বড় টুকরো বা রান ইত্যাদিকে ছুরি দিয়ে কেটে খাওয়ারও অনুমতি রয়েছে। অ্যাপেন্ডিক্স রোগের চিকিৎসা হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, খাবার সুনাদগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য মাদানী কাফেলে সফর করাকে অভ্যাসে পরিণত করুন। সমাজের অনেক বিপদগামী মানুষ দাওয়াত ইসলামের মাদানী কাফেলে সফরের বরকতে আলহামদুলিল্লাহ সঠিক পথে এসে গেছেন। এ প্রসঙ্গে ভারতের এক ইসলামী ভাইয়ের বর্ণনা কিছুটা এরূপ। আমি একজন মডার্ন যুবক ছিলাম, ফিল্ম নাটক দেখাতে আমি ব্যস্ত থাকতাম। কোন উপায়ে মাকতাবতুল মদিনা থেকে প্রকাশিত বয়ানের ক্যাসেট টিভির ধ্বংসলীলা শ্রবণের সৌভাগ্য অর্জন হলো, যেটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। আমি দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। এরই মধ্যে আমার অ্যাপেন্ডিক্সের রোগ ধরা পড়ল আর ডাক্তার অপারেশনের পরামর্শ দিলেন। আমি ভয় পেয়ে গেলাম। এ সময় দাওয়াত ইসলামের একজন মুবাল্লিগের একক প্রচেষ্টার ফলে জীবনে প্রথমবার আশিকানের রসুলের সাথে দাওয়াত ইসলামের সুন্নত ভরা প্রশিক্ষণের তিন দিনে মাদানী কাফেলার মুসাফির হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, মাদানী কাফেলার বরকতে অপারেশন ছাড়া আমার রোগ দূর হতে লাগলো। আমার উৎসাহ উদ্দীপনায় মাদানীর বারো চাঁদ লেগে গেল। এখন প্রতি মাসে তিন দিনে মাদানী কাফেলায় সফরের সৌভাগ্য অর্জন করে থাকি। প্রতি মাসে ৭২ নেক আমল রিসালা পূরণ করে তা জমা দিয়ে থাকি এবং মুসলমানদেরকে ফজরের নামাজের উদ্দেশ্যে জাগানোর জন্য অলিতে গলিতে ঘুরে ঘুরে সাদায় মদিনা দিয়ে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজ্ঞান না করে অপারেশন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো মাদানী কাফেলায় সফরের কিরূপ বরকত রয়েছে। এটা মনে রাখবেন, রোগ ব্যাধি ও মুসিবত মুসলমানদের জন্য সাধারণত রহমত লাভের কারণ হয়ে থাকে। এই মাত্র আপনারা শুনলেন ইসলামী ভাইয়ের অ্যাপেন্ডিক্স এর ব্যথা হয়েছে, অতঃপর মাদানী কাফেলায় সফর করে সুস্থ হলো, এভাবে তিনি দিনী পরিবেশে সম্পৃক্ত হয়ে যান। আর দিনী পরিবেশের সাথে তিনি পাকাপোক্ত ভাবে সম্পৃক্ত হয়ে যাওয়াটা নিশ্চয় রহমতের অধিকারী হওয়ার মাধ্যম। কোনো কাজ বা রোগে কষ্ট হলেও ধৈর্য ধারণের চেষ্টা করে প্রচুর পরিমাণে সওয়াব ও প্রতিফল অর্জন করা উচিত। আমাদের বুজুর্গানে দিনদের ধৈর্য ধারণের ধরন ও সেটার মাধ্যমে সওয়াব ও প্রতিফল লাভের আগ্রহ কি চমৎকার ছিল। যেমন বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ শরীফুল হক আমজাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নুজহাতুল কারী এর দ্বিতীয় খণ্ডের ২১৩ থেকে ২১৫ পৃষ্ঠায় উদ্ধৃত করেন, হযরত সাইয়েদুনা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্মানিত পিতা ছিলেন প্রসিদ্ধ সাহাবী হযরত সাইয়েদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সম্মানিত মাতা ছিলেন হযরত সাইয়্যাতুনা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উম্মুল মুমিনিন হযরত সাইয়্যাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা এবং হযরত সাইয়্যাতুনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাই এবং মদিনা শরীফের প্রসিদ্ধ ফুকাহে সাবা অর্থাৎ সাতজন বিখ্যাত উলামায়ে কিরামের একজন ছিলেন। আবিদ, দুনিয়াত্যাগী ও রাত জেগে ইবাদতকারী বুজুর্গ ছিলেন। প্রতিদিন নিয়মিতভাবে এক চতুর্থাংশ কুরআনে পাক দেখে দেখে তিলাওয়াত করতেন এবং এক চতুর্থাংশ কুরআন শরীফ রাত্রে তাহাজ্জুদে তিলাওয়াত করতেন। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক বলতেন, যার জান্নাতি লোক দেখার ইচ্ছা তিনি যেন হযরত সাইয়েদুনা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন। একবার তিনি সফর করে ওয়ালিদ বিন আব্দুল মালিকের নিকট গেলেন। তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক পায়ে আকিলা হয়ে গিয়েছিল, এটা ওই রোগ যা শরীরের অঙ্গে পচন ধরায়। সুতরাং ওয়ালিদ পরামর্শ দিলেন অপারেশন করিয়ে নিন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন না, কিন্তু রোগ বৃদ্ধি পেয়ে পায়ের গোড়ালি পর্যন্ত বৃদ্ধি পেল। ওয়ালিদ আরজ করলেন, আলী যা, এখন তো পা কেটে ফেলা জরুরি, অন্যথায় এই রোগ সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। সুতরাং ডাক্তার আসলো, তিনি বললেন মদ পান করে নিন যাতে কাটার সময় কষ্ট অনুভব না হয়। বললেন আল্লাহ পাকের হারামকৃত বস্তুর মাধ্যমে আমি সুস্থতা চাই না। আরজ করলেন অনুমতি হলে কোনো ঘুমের ওষুধ দিয়ে দিই। বললেন আমি চাই না যে কোনো অঙ্গ কাটা হবে আর আমার কষ্ট অনুভব হবে না এবং কষ্ট ও ধৈর্যের মাধ্যমে অর্জিত সওয়াব থেকে আমি বঞ্চিত থেকে যাব। আরজ করা হলো ঠিক আছে, কিছু লোককে অনুমতি দিন যেন আপনাকে ধরে রাখে। বললেন তারও প্রয়োজন নেই। অবশেষে প্রথমে পায়ের মাংস ছুরি দিয়ে এবং এরপর হাড় করাত দিয়ে কাটা হলো, কিন্তু তার ধৈর্য ও সহনশীলতার প্রতি শত মারহাবা, মুখে আহ শব্দ পর্যন্ত করলেন না, একাধারে আল্লাহ পাকের জিকিরে মগ্ন ছিলেন। এমনকি লোহার চামচ দিয়ে জৈতুন শরীফের ফুটন্ত তেল দিয়ে তখন ক্ষত স্থানকে দাগ দেয়া হলো। তখন প্রচন্ড ব্যথার কারণে অজ্ঞান হয়ে গেলেন। যখন জ্ঞান আসলো তখন চেহারা মুবারক থেকে ঘাম মুছতে লাগলেন আর কর্তনকৃত পা মুবারক হাতে নিয়ে উল্টা পাল্টা করতে করতে বললেন, ওই সত্তার শপথ যিনি আমাকে তোর উপর আরোহণ করিয়েছেন, আমি তোর মাধ্যমে কখনো কোনো গুনাহের দিকে যাইনি। অপারেশনের সকল কার্যক্রম এভাবে সম্পাদন হলো। ওয়ালিদ কথাবার্তায় ব্যস্ত ছিলেন, তার খবরও হলো না। যখন দাগ দেওয়ার সময় গন্ধ ছড়ালো তখন বুঝতে পারলেন ছেলে শাহাদাত। এ সফরে হযরত সাইয়েদুনা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় পরীক্ষা এটা হলো যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত সাইয়েদুনা মুহাম্মদ বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদের ঘোড়াশালায় গেলে তখন কোন চতুষ্পদ জন্তু তাকে মেরে শহীদ করে দিল। যখন তিনি মদিনা শরীফে ফিরে এলেন তখন এই অংশ তিলাওয়াত করলেন। কানজুল ইমান থেকে অনুবাদ। নিশ্চয়ই আমরা আমাদের এ সফরে বড় কষ্টের সম্মুখীন হলাম। হযরত সাইয়দুনা উরওয়া রাদিয়াল্লাহু তাআলার দানশীলতা ও উদারতার অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যেত যে যখন বাগানে ফল পেকে যেত তখন বাউন্ডারি খুলে দিতেন, এতে লোকেরা এসে ফল খেতেন এবং সাথে বেঁধে নিয়েও যেতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা যখন নিজের বাগানে আসতেন তখন সূরাতুল কাহাফের আয়াতের এই অংশটুকু মুখে পাঠ করতেন। কানজুল ইমান থেকে অনুবাদ। আর কেন এমন হলো না যে যখন তুমি আপন বাগানে প্রবেশ করেছ তখন বলতে, আল্লাহ যা চান, আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো শক্তি নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেলান দিয়ে খাওয়া সুন্নত নয়। নূর নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি হেলান দিয়ে খাই না। হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হেলান দিয়ে খাবার খেও না। হেলান দিয়ে খাওয়ার চারটি অবস্থা। খাওয়ার সময় হেলান দেওয়ার চারটি অবস্থা রয়েছে। নাম্বার এক, একটি বাহু জমিনের দিকে অর্থাৎ ডানে বা বামে ঝুঁকে বসা। নাম্বার দুই, চার জানু অর্থাৎ দুই পা দুদিকে ফেলে বসা। নাম্বার তিন, এক হাত জমিনের উপর রেখে সেটার উপর ভর দিয়ে বসা। নাম্বার চার, দেয়াল কিংবা চেয়ারের পিছনে ইত্যাদিতে হেলান দিয়ে বসা। এ চারটি অবস্থা ঠিক নয়। দুই জানু অথবা দুই হাঁটু দাঁড় করিয়ে বসে খাওয়া উত্তম। চিকিৎসা বিজ্ঞান মতেও উপকারী। দাঁড়িয়ে খাবার খাওয়া ঠিক নয়। রুটিকে সম্মান করো। খাবারের সময় রুটির টুকরো পড়ে গেলে উঠিয়ে খেয়ে নেওয়া সুন্নত। যেমন উম্মুল মুমিনিন সাইয়্যাদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বরকতময় ঘরে তাশরিফ আনলেন, রুটির টুকরো পতিত অবস্থায় দেখে সেটা তুলে নিয়ে মুছলেন, অতঃপর খেয়ে নিলেন এবং বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো জিনিসের সম্মান করো, কারণ এ বস্তু অর্থাৎ রুটি যখন কোন সম্প্রদায় থেকে চলে গেছে তখন আর ফিরে আসেনি। খাবারের অপচয় থেকে তওবা করুন। প্রিয় ইসলামী ভাইরা, আজকাল প্রত্যেকে বরকতহীনতা ও দারিদ্রতার কারণে হাই হতাশ করছে। হতে পারে যে খাবারের সম্মান না করার কারণে এ শাস্তি। আজকাল কোন মুসলমান এমন নেই যে খাবার নষ্ট করে না। চারিদিকে খাবারের অসম্মানের বেদনাদায়ক দৃশ্য দেখা যাচ্ছে। বিয়ের অনুষ্ঠান হোক কিংবা বুজুর্গানের দিনের নিয়াজ, ফাতিহা শরীফ ইত্যাদি, আফসোস, শত কোটি আফসোস। দস্তরখানা ও কার্পেটের উপর নির্দয়ভাবে খাবার ফেলা হয়। খাবার সময় হাড্ডি থেকে মাংস ও মশলা ভালোভাবে পরিষ্কার করে খাওয়া হয় না। গরম মশলার সাথেও খাবারের প্রচুর অংশ নষ্ট করা হয়। থালায় অবশিষ্ট থাকা খাবার ও পেয়ালা, ডেক্সিতে অবশিষ্ট থাকা ঝোল পুনরায় ব্যবহার করার মানসিকতা অধিকাংশ মানুষের মধ্যে নেই। এভাবে প্রচুর পরিমাণে খাবার প্রায় ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। এ পর্যন্ত যতটুকুই অপচয় করেছেন, দয়া করে তা থেকে তওবা করে নিন। ভবিষ্যতে খাবারের একটি দানাও এবং ঝোলের এক ফোঁটাও যেন অপচয় না হয়, এর জন্য দৃঢ় সংকল্প করে নিন। কিয়ামত এর অনুপরিমাণেরও হিসাব হবে। নিশ্চয়ই কেউই কিয়ামতের দিন হিসাব দেওয়ার ক্ষমতা রাখে না। তওবা, আন্তরিকভাবে তওবা করে নিন। দুরুদে পাক পাঠ করে আরজ করুন, ইয়া আল্লাহ, আজ পর্যন্ত আমি যতটুকু অপচয় করেছি তা থেকে ও সকল ছোট বড় গুনাহ থেকে তওবা করছি, আর তোমার দেয়া তৌফিকে ভবিষ্যতে গুনাহসমূহ থেকে বাঁচার পূর্ণভাবে চেষ্টা করব। ইয়া রাব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তওবা কবুল করে নাও ও আমাকে বিনা হিসাবে ক্ষমা করে দাও। আমিন। বিজাহি খাতিমিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অষ্টম পারা সূরা আরাফ আয়াত নম্বর 31 আল্লাহ পাক ইরশাদ ফরমান। কানজুল ইমান থেকে অনুবাদ, আহার করো ও পান করো এবং সীমাতিক্রম করো না। নিঃসন্দেহে সীমাতিক্রমকারীদেরকে তিনি পছন্দ করেন না। বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নইমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে নইমির অষ্টম খণ্ডের 390 পৃষ্ঠায় বলেন, অপচয়ের অনেক ব্যাখ্যা রয়েছে। নাম্বার এক, হালাল বস্তুসমূহকে হারাম জানা। নাম্বার দুই, হারাম বস্তুসমূহ ব্যবহার করা। নাম্বার তিন, প্রয়োজনের চেয়ে অধিক পানাহার বা পরিধান করা। নাম্বার চার, যা মন চায় তা পানাহার বা পরিধান করা। নাম্বার পাঁচ, রাত দিন বারংবার পানাহার করতে থাকা যাতে পাকস্থলী খারাপ হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। নাম্বার ৬, বিষাক্ত ও ক্ষতিকারক বস্তুসমূহ পানাহার করা। নাম্বার ৭, সর্বদা খাওয়া দাওয়া পরিধানের খেয়ালে থাকা যে এখন কি খাবো পরে কি খাবো। নাম্বার ৮, অলসতার জন্য খাওয়া। নাম্বার ৯, গুনাহ করার জন্য খাওয়া। নাম্বার ১০, ভালো পানাহার উত্তম পোশাক পরিধানে এমন ভাবে অভ্যস্ত হয়ে যাওয়া যে কখনো সামান্য মূল্যের সাধারণ জিনিসের পানাহার করতে না পারা। নাম্বার ১১, ভালো খাবারকে নিজের মর্যাদার ফল মনে করা। মোট কথা হচ্ছে, এ একটি শব্দের মধ্যে অনেক নির্দেশাবলী অন্তর্ভুক্ত রয়েছে। হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বদা ভরা পেটে থাকা থেকে বেঁচে থাকো, কারণ এটা শরীরকে অসুস্থ, পাকস্থলীকে খারাপ ও নামাজে অলসতা প্রদান করে। পানাহারে মধ্যপন্থা অবলম্বন করো, কেননা এটা রোগের চিকিৎসা আল্লাহ পাক মোটা ব্যক্তিকে পছন্দ করেন না। যে ব্যক্তি শাহওয়াত অর্থাৎ প্রবৃত্তি আকাঙ্ক্ষাকে নিজের দিনের উপর প্রাধান্য দিবে সে ধ্বংস হয়ে যাবে। হালকা গড়নের মানুষের ফজিলত, প্রিয় ইসলামী ভাইরা, কম খাওয়ার সাথে সাথে বিশেষত ময়দা মিষ্টি ও চর্বি জাতীয় এবং এসবের তৈরি খাবার ব্যবহার ডাক্তারের পরামর্শ অনুযায়ী কম করাতে শরীরের ওজন কমে যায়, বেড়ে যাওয়া পেট পূর্বের অবস্থায় ফিরে আসে এবং ওই ব্যক্তি স্মার্ট হয়ে যায়। মোটা হওয়ার কারণে কোনো মুসলমানকে নিয়ে হাসা উত্ত্যক্ত করে মনে কষ্ট দেওয়া গুনাহ। কম আহারকারী হালকা গড়নের শরীয়তধারী মুসলমানকে আল্লাহ পাক পছন্দ করেন, যেমন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, অদৃশ্য সংবাদদাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাকের নিকট তোমাদের মধ্যে হতে ওই বান্দা সবচেয়ে বেশি পছন্দনীয় যে কম আহারকারী ও হালকা গড়নের। প্রিয় ইসলামী ভাইরা, আমলের উৎসাহ বৃদ্ধির জন্য দিনই পরিবেশের প্রয়োজন, অন্যথায় অস্থায়ীভাবে উৎসাহের সৃষ্টি হলেও পরে ভালো সংস্পর্শের অভাবে স্থায়িত্ব লাভ হয় না। তাই আশিকানে রসুলের সংস্পর্শ লাভের জন্য মাদানী কাফেলায় সফর করাকে নিজের অভ্যাসে পরিণত করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের বরকতে চারিদিকে সুন্নতের সাড়া জেগেছে। আসুন দাওয়াত ইসলামের একটি ইমান তাজাকারী ঘটনা শুনে নিজের হৃদয়কে প্রস্ফুটিত করুন। ভারতের এক ইসলামী ভাইয়ের অনেকটা এরকম বর্ণনা হচ্ছে, আমি কুফরের অন্ধকার ঘুরছিলাম, একদিন কেউ মাকতাবুতুল মদিনার একটি রিসালা ইহতিরামে মুসলিম আমাকে উপহার দিল। আমি পাঠ করে অবাক হলাম, যেসব মুসলমানকে আমি সর্বদা ঘৃণা চোখে দেখতাম তাদের মাজহাব ইসলাম পরস্পরের মধ্যে এ ধরনের শান্তির সংবাদ দিচ্ছে। রিসালাটির লেখকের প্রভাব তীর হয়ে আমার অন্তরে প্রভাব ফেললো আর আমার অন্তরে ইসলামের প্রতি ভালোবাসার ঝর্ণা ঢেউ তুলতে লাগলো। একদিন আমি বাসে সফর করছিলাম, কিছু দাড়ি ও পাগড়িধারী ইসলামী ভাইয়ের কাফেলাও বাসে আরোহণ করলো। আমি দেখতে বুঝে গেলাম এরা মুসলমান। আমার অন্তরে যেহেতু থেকে ইসলামের ভালোবাসা সৃষ্টি হয়েছিল তাই আমি সম্মানের দৃষ্টিতে তাদেরকে দেখতে লাগলাম। এরই মধ্যে তাদের মধ্যে থেকে একজন ইসলামী ভাই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাজ শরীফ পড়া শুরু করলেন। আমার কাছে তার ধরন সীমাহীন ভালো লাগলো। আমার আগ্রহ দেখে তাদের মধ্যে থেকে একজন আমার সাথে কথাবার্তা শুরু করে দিলেন। তিনি বুঝে গেলেন যে আমি মুসলমান নই। তিনি মুচকি হেসে খুবই হৃদয়গ্রাহী ভঙ্গিতে আমাকে বললেন, আমি আপনাকে ইসলাম গ্রহণ করার আবেদন জানাচ্ছি। ইহতেরামে মুসলিম রিসালা পড়ে যেহেতু আমি পূর্বেই আন্তরিকভাবে ইসলাম প্রেমী হয়ে গিয়েছিলাম, তার বিষয় সুলভ আচরণ আমার অন্তরে আরো প্রভাব ফেললো। আমি না করতে পারলাম না, আলহামদুলিল্লাহ আমি সত্য অন্তরে ইসলাম গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ, এই বর্ণনা দেওয়ার সময় আমি মুসলমান হয়েছি 4 মাস গত হয়েছে। আমি নিয়মিতভাবে নামাজ পড়ছি, দাড়ি সাজানোর নিয়ত করে নিয়েছি, দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে মাদানী কাফেলা সময়ে সফরের সৌভাগ্য অর্জন করছি। মানুষকে লজ্জা করে সুন্নত বর্জন করা হতো না। আমাদের সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ তাজেদারে রিসালাত শাহিনশাহ নবুয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সর্বদা বিভোর থাকতেন। দুনিয়ার কোনো আকর্ষণ ও অকৃতজ্ঞ সমাজ ব্যবস্থার মিথ্যা বাহাদুরি সম্মান তাদের কাছ থেকে সুন্নতের আমল ছাড়াতে পারত না। যেমন হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরতে সাইয়্যিদুনা মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেখানকার মুসলমানদের সর্দার ছিলেন, খাবার খাচ্ছিলেন, তখন তার হাত থেকে লোকমা পড়ে গেল। তিনি তা তুলে নিলেন ও পরিষ্কার করে খেয়ে নিলেন। এটা দেখে গেয়ের লোকেরা চোখ দিয়ে একে অপরকে ইশারা করলো, কি আশ্চর্য কথা, পতিত লোকমা তিনি খেয়ে নিলেন। কেউ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ পাক আমিরের মঙ্গল করুন, হে আমাদের সর্দার, এসব গেয় লোক বাঁকা দৃষ্টিতে ইশারা করছে যে আমার সাহিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতিত লোকমা খেয়ে নিলেন, অথচ তার সামনে খাবার বিদ্যমান রয়েছে। তিনি বললেন, এ অনারবীয়দের কারণে আমি ওই বস্তুকে ত্যাগ করতে পারি না যেটা আমি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। আমরা একে অপরকে নির্দেশ দিতাম যে লোকমা পড়ে গেলে তখন সেটাকে পরিষ্কার করে খেয়ে নেওয়া উচিত, শয়তানের জন্য রেখে দেওয়া উচিত নয়। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, বিখ্যাত সাহাবি ও মুসলমানদের সর্দার সাইয়্যিদুনা মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতকে কিরূপ ভালোবাসতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনারবীয়দের ইশারা করাকে সামান্য পরিমাণ পরোয়া করলেন না এবং স্বাভাবিকভাবে সুন্নতের উপর আমল চালু রাখলেন। আর আজ অনেক মূর্খ মুসলমান এমনই রয়েছে যে আধুনিক পরিবেশে দাড়ি মোবারকের ন্যায় মহান সুন্নত পরিত্যাগকে আল্লাহর পানা দূরদর্শিতা মনে করে। সত্যিকারের দূরদর্শিতা এটাই যে হাজারো খারাপ পরিবেশ হোক, বিরোধী ব্যক্তিদের জোর হোক, বদ মাঝাবের শোর হোক, যা কিছুই হোক না কেন, আপনি দাড়ি শরীফ, পাগড়ি শরীফ ও সুন্নতে ভরা সাদা পোশাকে থাকুন, মানুষের সংশোধনের জন্য একক প্রচেষ্টা করতে থাকুন। ইনশা আল্লাহ সুন্নতের আলো একটি একটি করে জ্বলতে থাকবে, সত্যের উন্নতি হবে, শয়তান অপদস্থ হবে, চারিদিকে সুন্নতের আলো চমকাবে, প্রত্যেকে প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হয়ে যাবে। ইনশা আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনফিরাদি কোশিশের একটি মাদানী বাহার দেখুন, কাফেরের ইসলাম গ্রহণ। দাওয়াত ইসলামের আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনা বাবুল মদিনা করাচি থেকে আশিকানে রসুলের 92 দিনের একটি মাদানী কাফেলা কলম্বোয় সফররত ছিল। যেদিন এরো জেলায় 30 দিনের জন্য মাদানী কাফেলা সফরে রওনা হবে, এমন সময় এক ইসলামী ভাই এক অমুসলিম যুবককে আমিরে কাফেলার নিকট আনলেন। আমিরে কাফেলা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র ব্যক্তিত্বের ব্যাপারে বেশ কিছু সুগন্ধিময় মাদানী ফুল পেশ করে তাকে ইসলামের দাওয়াত পেশ করলেন। এতে তিনি কিছু প্রশ্ন করলেন, যেগুলো জবাব দেয়া হলো। আলহামদুলিল্লাহ, কম বেশ এক ঘন্টার একক প্রচেষ্টার পর ওই অমুসলিম ইসলাম গ্রহণ করে ধন্য হলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানকে কম বিবেক বুদ্ধি হওয়া থেকে রক্ষা করার উপায়, তাজেদারে রিসালাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দস্তরখানা থেকে খাবারের পতিত টুকরো তুলে নিয়ে খাবে সে প্রাচুর্যময় জীবন যাপন করে এবং তার সন্তান ও সন্তানের সন্তানেরা কম বিবেকবান অল্প মেধা সম্পন্ন হওয়া থেকে নিরাপদ থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারিদ্রতার প্রতিকার। বিখ্যাত মুহাদ্দিস হযরত সাইয়েদুনা হুদবা বিন খালিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বাগদাদের খলিফা মামুনুর রশিদ নিজের ঘরে দাওয়াত করলেন। খাওয়া শেষে খাবারের যেসব দানা ইত্যাদি পড়ে গিয়েছিল সম্মানিত মুহাদ্দিস বেছে বেছে তা খেতে লাগলেন। মামুন আশ্চর্য হয়ে বললেন, হে শেখ, এখন আপনার পেট ভরেনি? বললেন, কেন ভরবে না, আসল কথা হচ্ছে আমার কাছে হযরত সাইয়েদুনা হাম্মাদ বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি দস্তরখানায় পতিত টুকরোগুলো বেছে বেছে খাবে সে দারিদ্রতার ব্যাপারে নির্ভয় হয়ে যাবে। আমি এই হাদিসে মুবারাকের উপর আমল করছি। এ কথা শুনে খলিফা মামুন সীমাহীন প্রভাবিত হলেন এবং নিজের এক খাদিমকে ইশারা করলে সে 1000 দিনার রুমালে বেঁধে নিয়ে আসলো। মামুন তা হযরতে সাইয়েদুনা হুদবা বিন খালিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সামনে উপহারস্বরূপ পেশ করলেন। হযরতে সাইয়েদুনা হুদবা বিন খালিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ, হাদিসে মুবারাকের উপর আমলের বরকত সাথে সাথে প্রকাশ পেয়ে গেল, লজ্জায় শূন্য ত্যাগ করো না। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল যে আমাদের বুজুর্গানে দিন সুন্নতের উপর আমল করার ব্যাপারে দুনিয়ার বড় থেকে বড় সর্দার এমনকি বাদশাহের পর্যন্ত পরোয়া করতেন না। এই ঘটনা থেকে আমাদের ওই সকল ইসলামী ভাইরা শিক্ষা গ্রহণ করা উচিত, যারা মানুষের লজ্জার কারণে পানাহারে সুন্নতগুলো বর্জন করে দেয়। এছাড়া দাড়ি শরীফ ও ইমামা মুবারকের সম্মানের তাজকে মাথায় সাজানো থেকে বঞ্চিত থাকেন। নিশ্চয় সুন্নতের উপর আমল করা উভয় জগতে সৌভাগ্যের মাধ্যম, অনেক সময় দুনিয়াতে সরাসরি এর বরকত প্রকাশ পেয়ে যায়। যেমন হযরত সাইয়েদুনা হুদবা বিন খালিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শাহী দরবারে সুন্নতের উপর আমল করার বরকতে 1000 দিনার অর্থাৎ স্বর্ণ মুদ্রা পেয়ে গেলেন এবং তিনি সম্পদশালী হয়ে গেলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।